গল্প মিলে ঠিক আপনার গল্পের প্লেলিস্ট। রাত প্রায় দুটো, কলকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলে একটা বড় জুড়ি গাড়ি ভবানীপুরের দিক থেকে এসে বীরজি তালাওয়ের মোড়ের কাছে থামল। সেখানে একটা ঠিকা গাড়ি দেখে আরোহীবাবু তাকে ডেকে আনলেন। তার পাশে একটা কোট হ্যাট পরা বাঙালি বিলেত ফেরত যুবক সামনের সিটে দুপা তুলে দিয়ে ঘাড় নামিয়ে ঘুমোচ্ছিল, একটু মাতাল অবস্থা। এই যুবক সদ্য বিলেত থেকে এসেছে, এরই অভ্যর্থনায় বন্ধু মহলে একটু খাওয়া দাওয়া হয়েছে। সেখান থেকে ফেরার পথেই একজন বন্ধু তাকে কিছু দূর এগিয়ে দেওয়ার জন্য নিজের গাড়িতে তুলে নিয়েছেন। তিনি এই যুবককে দু তিনবার ঠেলা দিয়ে জাগিয়ে বললেন,
মজুমদার গাড়ি পাওয়া গেছে, বাড়ি যাও।
মজুমদার একটু সচকিত হয়ে একটা বিলিতি গালি দিয়ে ভাড়াটে গাড়িতে উঠে পড়ল। গাড়োয়ানকে ভালো করে ঠিকানা বুঝিয়ে দিয়ে আরোহী নিজের পথে চলে গেল। ঠিকা গাড়ি কিছু দূর সোজা গিয়ে পার্ক স্ট্রিটের সামনে ময়দানের রাস্তায় মোড় নিল। এই সদ্য বিলেত ফেরত যুবক মজুমদার বলল,
কি এটা তো আমার বাড়ির রাস্তা নয়, কি জানি হবে, হয়তো হয়তো এটাই সোজা রাস্তা।
ময়দানে ঢুকতে না ঢুকতেই মজুমদারের গাটা কেমন যেন করে উঠল। হঠাৎ তার মনে হল কোনো লোক নেই, তবু তার পাশের জায়গাটা কেমন যেন ভর্তি হয়ে উঠছে, যেন তার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হয়ে তাকে ঠেসে ধরছে। মজুমদার ভাবল,
একি কি ব্যাপার, গাড়িটা আমার সঙ্গে কিরকম ব্যবহার শুরু করলো। গাড়োয়ান
কোনো জবাব দিল না। মজুমদার এবার পেছনের খড়খড়ি খুলে ফেলে সহিষ্ঠার হাত চেপে ধরে বলল,
তুম ভিতর আগে বৈঠো।
সহিষ ভয় পেয়ে বলল,
নেহি সাহাব, ভিতর নেহি জায়গা।
শুনে মজুমদারের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে জোর করে সহিষের হাত চেপে বলল,
এই জলদি আন্দার আও।
সহিষ সবলে হাত ছিনিয়ে নিয়ে দৌড় দিল। মজুমদার এবার ভয়ে ভয়ে পাশের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবু মনে হল পাশে একটা জড় পদার্থ একেবারে চেপে বসে আছে। মজুমদারের মনে হল গাড়োয়ান বোধ হয় দাঁড়িয়ে উঠে দু হাতে রাশ টেনে ঘোড়া থামাতে চেষ্টা করছে, কিন্তু ঘোড়া কোনো মতেই থামছে না। না থেমে ঘোড়া দুটো রেড রোডের রাস্তা ধরে দক্ষিণের দিকে ঘুরল।
আরে কাহাঁ যাতা, এ কাহাঁ যাতা।
কোনো উত্তর নেই। পাশের সিটের শূন্যতার দিকে তাকিয়ে মজুমদারের কপালে তখন জমছে বিন্দু বিন্দু ঘাম। একবার মনে হল তার পাশে যে আছে, যাকে দেখা যাচ্ছে না, তাকে পেছনের পুরো সিটটা ছেড়ে লাফিয়ে পড়ে, কিন্তু সাহস হল না। অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতো পরস্পর মুখোমুখি যেন দাঁড়িয়ে আছে। চারপাশের মিটমিটে গ্যাসের আলোগুলো যেন সবই জানে, কিন্তু কিছুই বলছে না। মজুমদার আবার ভাবল,
চট করে লাফ দিয়ে সামনের সিটে চলে যাই।
কিন্তু যেই ভাবা, অমনি সে অনুভব করে যে সামনের সিট থেকে একটা চাউনি তার মুখের দিকে তাকিয়ে আছে। চোখ নেই, মুখ নেই, কিচ্ছু নেই, শুধু একটা চাউনি। সে চাউনি যে কার, মজুমদারের মনে পড়ছে, কিন্তু নামটা কিছুতেই মনে করতে পারছে না। জোর করে চোখ দুটো বুঝে ফেলার চেষ্টা করল সে, কিন্তু পারল না। সেই অনির্দেশ্য চাউনির দিকে দুচোখ এমন শক্ত করে মেলে রাখল যে পলক ফেলার সময় পেল না। এদিকে গাড়িটা শুধু ময়দানের রাস্তার উত্তর থেকে দক্ষিণে আর দক্ষিণ থেকে উত্তরে চক্কর কাটছে। ঘোড়া দুটো এবার যেন উন্মাত্ত পাগলের মতো, তাদের বেগ বাড়তে লাগল। গাড়ির খড়খড়িগুলো থরথর করে কেঁপে উঠল। হঠাৎ গাড়িটা যেন কিসের সাথে একটা জোরে ধাক্কা খেয়ে থেমে গেল।
সাহেব, ও সাহেব, এ কোথায় যেতে হবে বলো?
এতক্ষণ ধরে আমাকে ময়দানের মধ্যে ঘোরালি কেন?
কই, ময়দানের মধ্যে ঘোরাইনি তো?
এবার মজুমদার চারদিকে তাকিয়ে দেখল, তাদেরই রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে।
তবে এটা কি শুধু স্বপ্ন?
বাবু সাহেব, এইটা শুধু স্বপ্ন নয়, আমার এই গাড়িতেই আজ 3 বছর হলো একটা ঘটনা ঘটেছিল।
মজুমদারের নেশা আর ঘুমের ঘোর ততক্ষণে কেটে গেছে। এই ঘটনা শোনার কোনো ইচ্ছে তার নেই। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু সেই রাতে তার ভালো করে ঘুম হল না। শুধুই ভাবতে লাগল, বারবার ভাবতে লাগল সেই চাউনিটার কথা। সেই চাউনিটা কার? গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প বাঙালির সর্বকালের সেরা গপ্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার মশাই। তাহলে বাকিটা শোনা যাক। অধর মজুমদারের বাবা সামান্য সরকারি কাজকর্ম থেকে শুরু করে উন্নতি করেছেন অনেক, বড় বাড়ি, জুড়ি গাড়ি, এখন তার টাকা নগদ সুদে খাটছে। তাকে সেভাবে আর খাটতে হয় না, তবে তার সংসারের খরচপত্র সম্বন্ধে হিসেবের এত কড়াকড়ি যে পাড়ার ফুটবল ক্লাবের নাছোড়বান্দা ছেলেরাও হাল ছেড়ে দিয়েছে। এমন সময় তার ঘরকন্যার মধ্যে এক অতিথির আগমন হল। ছেলে হচ্ছে না করতে করতে অনেক দিন পর তার এক ছেলে জন্মাল। ছেলের চেহারা মায়ের মতন, বড় বড় চোখ, টিকলো নাক, রং রজনীগন্ধার পাপড়ির মতো। যে দেখে সেই বলে, আহা, ছেলে নয় তো, যেন কার্তিক। অধরবাবুর অনুগত অনুচর রতিকান্ত বলল,
বড় ঘরে ছেলের যেমনটা হওয়া উচিত তেমনই হয়েছে।
ছেলের নাম রাখা হল বেণুগোপাল। এতদিন সংসার খরচ নিয়ে অধরবাবুর হিসেবি ভাব মেনে নিয়েছিলেন স্ত্রী ননীবালা, কিন্তু এবার ননীবালাকে অধরলাল আর আটকে রাখতে পারলেন না। ছোট্ট বেণুগোপালের পায়ের মল, হাতের বালা, গলার হার, মাথার টুপি, ননীবালার যা কিছু ইচ্ছে, কখনো নীরব চোখের জলে, কখনো উচ্চ বাক্যবাণে আদায় করে নিলেন। বেণুগোপাল বড় হচ্ছে, তার জন্য এবার একজন ভালো দেখে মাস্টার মশাই রাখতে হবে। এক বুড়ো মাস্টার মশাই এসেছিলেন, কিন্তু বেণুগোপাল তাকে মোটেও পছন্দ করে না। ননীবালা স্বামীকে বললেন যে ছেলে যাকে পছন্দ করবে সেই হবে মাস্টার মশাই। এমন সময় গায়ে একখানা ময়লা চাদর আর পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো পরে মাস্টারির উমেদারিতে হাজির হল হরলাল। হরলাল, তার বিধবা মা অন্যের বাড়িতে রান্না করে ধান ভেনে হরলালকে মফস্বলের এন্ট্রেন্স স্কুলে কোনো মতে পাশ করিয়েছে। এখন হরলাল কলকাতায় কলেজে পড়বে বলে প্রাণপণ প্রতিজ্ঞা করেছে। অনাহারে তার মুখের নিচের অংশ ভারতবর্ষের কন্যাকুমারীর মতো সরু হয়ে এসেছে, মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত, দু চোখে দৈন্যের এক অস্বাভাবিক দীপ্তি। দারোয়ান তাকে জিজ্ঞেস করল,
ক্যা চাহিয়ে?
হরলাল ভয়ে ভয়ে বলল, বাড়ির বাবুর সঙ্গে দেখা করতে চাই।
নেই দেখা নেই হোগা।
এর উত্তরে কি বলবে হরলাল ভেবে পাচ্ছে না। এমন সময় সাত বছরের বেনুগোপাল বাগানে খেলতে খেলতে সেখানে চলে এল। হরলালকে ইতস্তত করতে দেখে দারোয়ান আবার বলল,
চলা যাও বাবু চলা যাও।
বেনুর হঠাৎ জেদ চেপে গেল,
নেই জায়গা।
এই বলে সে হরলালের হাত ধরে দোতলার বারান্দায় বাবার কাছে নিয়ে গেল। অধরলাল বাবু তখন দিবানিদ্রা সেরে অলস বারান্দায় বেতের চেয়ারে চুপচাপ বসেছিলেন, আর বৃদ্ধ রতিকান্ত একটা কাঠের চৌকিতে বসে ধীরে ধীরে তামাক টানছিলেন। বেনুর বায়না সামলে রতিকান্ত জিজ্ঞেস করলেন,
আপনার পড়া কি পর্যন্ত?
এন্ট্রেন্স পাস করেছি।
শুধু এন্ট্রেন্স পাস? আমি ভাবলাম কলেজ। বয়স তো নিহাত কম হয়নি আপনার। যাকে কত এমবিএ এলো গেল, কাউকে পছন্দ হলো না, আর শেষে সোনা বাবু কিনা এন্ট্রেন্স পাস করা মাস্টারের কাছে পড়বে।
হরলাল বেশ বুঝতে পারছে এখানেও চাকরিটা হবে না। এমন সময় অধরলালের মনে হল এই ছোকরাকে খুব সামান্য মাইনে দিয়েই রাখা যাবে। ঠিক হল হরলাল বাড়িতে থাকবে, খাবে আর পাঁচ টাকা করে মাইনে পাবে। প্রথম থেকেই হরলালের সঙ্গে বেনুর এমন ভাব জমে গেল যেন তারা দু ভাই। কলকাতায় হরলালের আত্মীয় বলতে কেউ নেই। এই সুন্দর ছোট্ট ছেলেটা তার সমস্ত হৃদয় জুড়ে বসল। অভাগা হরলাল, এমন করে কাউকে ভালোবাসার সুযোগ সে পায়নি। কি করলে তার অবস্থা ভালো হবে এই আশায় বহু কষ্টে বই জোগাড় করে নিজের চেষ্টায় সে দিন রাত পড়াশোনা করেছে। মাকে পরাধীন থাকতে হয়েছিল বলেই তার ছোটবেলাটা সংকোচে কেটেছে। সে কারুর দলে ছিল না, ছেঁড়া বই আর ভাঙা স্লেটের মাঝখানে একলাই ছিল হরলাল। পৃথিবীর সমস্ত মানুষের নিচে চাপা পড়া হরলাল তাই নিজেও জানত না যে তার মনের মধ্যে এত স্নেহ এত মায়া জমে আছে। বেনুগোপালের সঙ্গে খেলা করে তাকে পড়িয়ে অসুখের সময় তার সেবা করে হরলাল স্পষ্ট বুঝতে পারল যে নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আর একটা জিনিস আছে, সে জিনিস পেয়ে গেলে মানুষের আর কিচ্ছু লাগে না। বেনু ও হরলালকে পেয়ে বাঁচল। বাড়িতে তার বয়সী কেউ নেই, পাড়ার সমবয়সী ছেলেদের সঙ্গে অধরলাল তাকে মিশতে দেয় না, তাই হরলাল ছিল তার একমাত্র সঙ্গী। তার দুষ্টুমি তার দৌরাত্ম সবকিছু মুখ বুজে সহ্য করত হরলাল। এসব দেখে রতিকান্ত মন্তব্য করলেন,
আমাদের সোনাবাবুকে মাস্টার মশাই একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে।
অধরলালেরও মাঝে মাঝে তাই মনে হতো, কিন্তু বেনুর মুখের দিকে তাকিয়ে কেউই কিছু বলতে পারে না। বেনুর বয়স এখন ১১। হরলাল FA পাস করে স্কলারশিপে থার্ড ইয়ারে পড়ছে। ইতিমধ্যে কলেজে তার দু একটা বন্ধু যে জোটেনি তা নয়, কিন্তু ওই ১১ বছরের ছেলেটি তার সমস্ত বন্ধুর মধ্যে সেরা। বেনু স্কুল থেকে এসে কোনো মতে একটা কিছু খেয়েই হরলালের কাছে যাবার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠত। মা ননিবালা দেবী কোনো লোভ দেখিয়েও তাকে ধরে রাখতে পারতেন না। একদিন হরলালকে আড়ালে ডেকে তিনি বললেন,
তুমি মাস্টার, ছেলেকে শুধু সকালে এক ঘন্টা আর বিকেলে এক ঘন্টা পড়াবে, সারাক্ষণ ওর সঙ্গে লেগে থাকো কেন? আজকাল বাবা মা কাউকেও বেনু মানে না, এই কিরকম শিক্ষা? আগে যে ছেলে মা বলতে অজ্ঞান ছিল, এখন তাকে ডেকে ডেকে পাওয়া যায় না। বেনু আমার বড় ঘরের ছেলে, ওর সঙ্গে তোমার এত মাখামাখি কিসের?
একদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করছিলেন।
একখানা নতুন বিপদ হয়েছে, সেদিন শুনছিলাম তিন চারজন লোক বড় লোকের ছেলের মাস্টারি করতে এসে ছেলের মনে এমন করে বশ করেছে যে ছেলে সম্পত্তির অধিকারী হলে তারাই সর্বে সর্বা হয়ে ছেলেকে নিজের ইচ্ছে মতো চালাচ্ছে।
হরলাল বুঝতে পারে সমস্ত ইশারা তার দিকেই করা হয়েছে। সে বুঝতে পারে যে বড় লোকের ঘরে মাস্টার মশাইয়ের স্থান কোথায়। ছাত্রের সঙ্গে স্নেহের মায়ার সম্পর্ক স্থাপন, এত বড় একটা স্পর্ধা বাড়ির চাকর থেকে বাড়ির মালকিন পর্যন্ত কেউই সহ্য করতে পারে না। সবার মতে এটা শুধুই স্বার্থ চরিতার্থ করার একটা ছল। সেদিন রাতে বাড়ি ফিরে মায়ের কাছে খেতে বসে হরলালের গলা বুঝে এলো। মা, বেনুকে আমি শুধুই পড়াবো, তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। পরদিন বিকেলে বেনুর সঙ্গে তার খেলার সময় হরলাল কলেজ থেকে ফিরল না। কি করে যে সে রাস্তায় রাস্তায় ঘুরে সময় কাটাল সেই জানে। সন্ধেবেলা পড়ানোর সময় হরলাল দেখে বেনুর মুখ ভার। হরলাল নিজের অনুপস্থিতির কোনো জবাবদিহি না করে পড়িয়ে গেল। এরপর থেকে হরলাল পড়ানোর সময়টুকু ছাড়া বেনুগোপালের বাড়িতে থাকত না। ছোট্ট বেনু সারা দিন ধরে মাস্টার মশাইয়ের খোঁজ করে চলে, কিন্তু পায় না। তার ছোট্ট চঞ্চল মন দিনের শেষে ভারী হয়ে যায়, সারাক্ষণ সে চুপচাপ থাকে। সেদিন ননিবালা দেবীর কাছে যখন সে খেতে বসল, তিনি জিজ্ঞেস করলেন,
তোর কি হয়েছে বলতো? মুখটা হাঁড়ি করে বসে থাকিস, ভালো করে খাস না, ব্যাপারটা কি?
বেনু কোনো উত্তর দেয় না। মা বারবার জিজ্ঞেস করতে থাকলেন, একসময় সে আর থাকতে না পেরে ফুঁপিয়ে কেঁদে বলল,
মাস্টার মশাই, মাস্টার মশাই।
মাস্টার মশাই কি কি করেছেন মাস্টার মশাই?
বেনু বলতে পারল না যে মাস্টার মশাই কি করেছেন, কি যে তার অভিযোগ সেটা কথায় ব্যক্ত করা কঠিন। ননিবালা বললেন,
মাস্টার মশাই বুঝি তোর মায়ের নামে তোর কাছে লাগিয়েছে?
এ কথার কোনো অর্থ ছোট্ট বেনু বুঝতে পারল না, সে উত্তর না দিয়ে চলে গেল। এরই মধ্যে বাড়িতে অধরবাবুর বেশ কিছু দামি কাপড় চোপড় চুরি হয়ে গেল। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ খানা তল্লাশিতে হরলালের বাক্স সন্ধান করতে ছাড়ল না। যদিও চুরি যাওয়া জিনিসের কোনো কিনারা হল না, কিন্তু অধরলাল ভীষণ রেগে গেলেন। বাড়িতে এত বাইরের লোক যখন খুশি আসছে যখন খুশি যাচ্ছে, এসব তার মোটেও পছন্দ নয়। তিনি হরলালকে বললেন,
দেখো বাবু, তোমাকে বাড়িতে রাখা আমার পক্ষে সম্ভব নয়। এখন থেকে তুমি আলাদা বাসায় থাকবে, বেনুকে সময় মতো পড়িয়ে যাবে, না হয় আমি তোমার মাইনে দু টাকা বাড়িয়ে দেব।
হরলাল মুখ নিচু করে সবটা শুনল, তখন কিছু বলতে পারল না। ঘরে এসে অধরবাবুকে চিঠি লিখে পাঠাল যে নানা কারণে বেনুকে পড়ানো তার পক্ষে সম্ভব হচ্ছে না, সে আজই চলে যাচ্ছে। সেদিন স্কুল থেকে ফিরে বেনু দেখে মাস্টার মশাইয়ের ঘর ফাঁকা, কিচ্ছু নেই। বেনু ছুটে গিয়ে বাবাকে জিজ্ঞেস করল,
বাবা, মাস্টার মশাই কোথায় গেছেন?
অধরলাল উত্তর দিলেন,
তিনি কাজ ছেড়ে চলে গেছেন।
বেনু পাশের ঘরে বিছানার ওপর উপুর হয়ে কাঁদতে লাগল। একদিন, দুদিন, তারপর এক সময় ছোট্ট বেনুর কান্না থেমে গেল। হরলাল এখন চাকরি করছে। শুধু করছে নয়, তার মাইনেও বেড়েছে। আর তার সঙ্গে ছোট গলি থেকে বড় গলি আর ছোট বাড়ি থেকে বড় বাড়িতে তার বাসা বদলেছে। মফস্বল থেকে মাকে এনেছে বাড়িতে। তবু সে আর অধরলালের বাড়ি যেতে বা বেনুকে নিজের বাড়িতে নেমন্তন্ন করতে কোনোটাই করে উঠতে পারল না। সংকোচ জিনিসটা এতটাই কঠোর আর কঠিন, তাকে পেরোনো বড় মুশকিল। এমন সময় হঠাৎ খবর পাওয়া গেল, বেনুর মা মারা গেছেন। এ খবর শুনে একটুও দেরি না করে হরলাল অধরলালের বাড়ি গিয়ে উপস্থিত হল। দুজন অসমবয়সী বন্ধুর আবার দেখা। বেনুর অসৌচ কেটে যাওয়ার পরেও হরলালের যাতায়াত চলতে লাগল, কিন্তু আগের মতো যেন আর কিচ্ছু নেই। বেনু এখন বড় হয়েছে, সে এখন কলেজে। এখন তার বন্ধু বান্ধবের অভাব নেই, তাদের সে বেশ আমোদে রাখে। তার চালচলনেও বেশ বাবুয়ানা ফুটেছে। এখন হরলালের সঙ্গ আর তার দরকার নেই। এদিকে হরলালের মা নাছোড়বান্দা, তিনি বারবার ছেলেকে বলতে লাগলেন,
আহারে, বাছার মা মারা গেছে, আমি নিজে হাতে ওকে রেঁধে খাওয়াবো, তুই একবার ওকে আমাদের বাড়িতে ডাক বাবা।
অনেক ইতস্তত করার পরে হরলাল বেনুকে নেমন্তন্ন করল। খাওয়া হয়ে গেলে বেনু বলল,
মাস্টারমশাই, আমাকে আজ একটু সকাল সকাল যেতে হবে, আমার দু একজন বন্ধুর আসার কথা আছে।
এই বলে পকেট থেকে সোনার ঘড়ি খুলে একবার সময় দেখল, তারপর জুড়ি গাড়িতে চড়ে বসল। হরলাল নিজের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে রইল। জুড়ি গাড়ি সমস্ত গলিকে কাঁপিয়ে দিয়ে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হল। হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল,
ব্যাস এই পর্যন্ত, আর না, আর কখনো ডাকব না। একদিন 5 টাকা মাইনের মাস্টারি করেছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র।
একদিন সন্ধ্যের পর হরলাল অফিস থেকে ফিরে এসে দেখল, ওর একতলার ঘরে অন্ধকারে একজন বসে আছে, তাকে দেখা যাচ্ছে না, তবে ঘরময় এসেন্সের গন্ধে তাকে চেনা যাচ্ছে ঠিক। বেনুগোপাল। হরলাল জিজ্ঞেস করল,
কি ব্যাপার, কখন এসেছো?
শুধু অনেকক্ষণ, আপনি যে এত দেরি করে অফিস থেকে ফেরেন সেটা তো আমি জানতাম না।
বহুকাল হল সেই নেমন্তন্ন খাওয়ার পর বেনু আর একবারও আসেনি। বলা নেই কওয়া নেই, আজ হঠাৎ সন্ধ্যের সময় এই অন্ধকার ঘরের মধ্যে সে অপেক্ষা করছে। কেন? হরলালের মন উদ্বিগ্ন হয়ে উঠল। ওপরের ঘরে আলো জেলে দুজনে বসল। হরলাল জিজ্ঞেস করল,
সব ভালো তো? কিছু বিশেষ খবর আছে?
মাস্টারমশাই, পড়াশোনা আমার আর ভালো লাগে না, বড্ড একঘেয়ে হয়ে আসছে। কাহা তো বছরের পর বছর ওই সেকেন্ড ইয়ারে আটকে পড়ে থাকি, বয়সে ছোট ছেলেদের সঙ্গে একসাথে পড়তে হয়, আমার বড্ড লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বুঝতে চাইছেন না।
তোমার কি ইচ্ছে?
আমার ইচ্ছে আমি বিলেত যাব, ব্যারিস্টার হব। জানেন মাস্টারমশাই, আমার থেকে পড়াশোনায় অনেক খারাপ একজনকে আমি চিনি, যে বিলেত যাবে বলে স্থির করেছে।
তোমার ইচ্ছের কথা তোমার বাবাকে জানিয়েছো?
জানিয়েছি। বাবা বলেন পাশ না করলে বিলেত যাওয়ার কথা তিনি কানেও তুলবেন না, কিন্তু আমার মন খারাপ হয়ে গেছে, এখানে থাকলে আমি কিছুতেই পাশ করতে পারবো না। আজ এই বিলেত যাওয়া নিয়ে বাবা আমাকে যা নয় তাই বলেছেন, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। মা থাকলে কখনো এরকম হতো না, কখনো না।
চলো আমি তোমার বাবার কাছে যাই, পরামর্শ করে যা ভালো হয় স্থির করা যাবে।
না, আমি ওখানে যাব না।
বাবার সঙ্গে রাগারাগি করে বেনু এসে হরলালের বাড়িতে থাকবে, এ কথাটা হরলালের মোটেই ভালো লাগল না। অথচ আমার বাড়িতে তুমি থাকতে পারবে না, এটা বলাও বড় শক্ত। সে ভাবল আরেকটু পরে মনটা ঠান্ডা হলে ভুলিয়ে ভালিয়ে বাড়ি পৌঁছে দেবে। প্রসঙ্গ বদলে এসে জিজ্ঞেস করল,
বেনু, তুমি কিছু খেয়েছো?
না, আমার খিদে নেই, আজ আমি খাবো না।
সে কি হয়? মা, মা, বেনুর জন্য কিছু খাবার বানিয়ে দাও।
শোনো বেনু, কাজটা ভালো হচ্ছে না। এভাবে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে আসা, এটা ঠিক নয়।
দেখুন মাস্টার মশাই, আপনার এখানে যদি অসুবিধা হয়, আমি তাহলে আমার বন্ধু সতীশের বাড়িতে গিয়ে উঠব।
কথা শেষ করে সে বেরিয়ে যেতে উপক্রম করছে, এমন সময় হরলালের মা জলখাবার নিয়ে উপস্থিত। জোর করে খেতে বসালেন বেনুকে। বেনু যদিও কিছুই খাচ্ছে না, রাগ করে খাবার নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় দরজার কাছে একটা গাড়ি এসে থামল। প্রথমে দারোয়ান, তার পেছন পেছন নামলেন স্বয়ং অধরবাবু। তাদের দেখে বেনুর মুখ বিবর্ণ হয়ে গেল। অধরবাবুর রাগে কাঁপতে কাঁপতে হরলালের দিকে তাকিয়ে বললেন,
এই বুঝি তোমার উদ্দেশ্য? রতিকান্ত আমাকে তখনই বলেছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব আমি সেটা বিশ্বাস করিনি। তুমি কি ভাবছো বেনুকে বশ করে তার ঘাড় ভেঙে খাবে? কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমার ছেলে চুরি করবে তুমি? অধরলালের ছেলেকে চুরি করবে তুমি? আমি তোমার নামে পুলিশ কেস করব, তোমাকে জেলে পাঠিয়ে তবে আমি ছাড়ব।
এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন,
বেনু চলো ওঠো, ওঠো শিগগির।
বেনু কোনো কথা না বলে বাবার পেছন পেছন চলে গেল। হরলালের সদাগর অফিসে কি কারণে প্রচুর পরিমাণে চাল ডাল কেনার প্রয়োজন পড়েছে, আর সেই কারণেই হরলালকে প্রত্যেক সপ্তাহে শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা নিয়ে মফস্বলে যেতে হতো। পাইকারি বাজারে হাতে হাতে দাম চুকিয়ে দেবার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাদের যে অফিস আছে সেখানে 10 আর 5 টাকার নোট এবং নগদ টাকা সে নিয়ে যেত। সেখানে রসিদ আর খাতা দেখিয়ে গত সপ্তাহের মোট হিসেব মিলিয়ে এই সপ্তাহের কাজ চালাবার জন্য টাকা রেখে আসত। সঙ্গে অফিসের দুজন দারোয়ানও যেত। হরলালকে যে এত টাকার দায়িত্ব দেওয়া হয়েছে এ নিয়ে অফিসে কথা উঠেছিল প্রচুর, কিন্তু বড় সাহেব নিজে সমস্ত ঝুঁকি নিয়ে হরলালকে দায়িত্ব দিয়েছিলেন। কাজ নিয়ে হরলাল এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে প্রায়ই তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। একদিন এরকম রাতে ফিরে এসে সে শুনল বেনু এসেছিল। মা তাকে আদর যত্ন করে খাইয়েছেন। বেনু মাঝে মাঝেই হরলালের বাড়িতে আসতে থাকে, কিন্তু হরলালের সাথে তার দেখা হয় না। তারপর একদিন হরলাল বাড়ি ফিরে এসে দেখে বেনু তার জন্য অপেক্ষা করছে। বেনু বলল,
বাবা আজকাল কেমন যেন হয়ে উঠেছে, আমি কিছুতেই আর বাড়িতে টিকতে পারি না। শুনছি নাকি তিনি আবার বিয়ে করতে চলেছেন, রতিকান্ত বাবু সম্বন্ধ নিয়ে এসেছেন, তার সঙ্গে শুধুই পরামর্শ চলছে দিন রাত। আগে আমি কোথাও গিয়ে বাড়ি ফিরতে দেরি করলে বাবা অস্থির হয়ে যেতেন, এখন যদি আমি 2-4 দিন বাড়িতে নাও ফিরি তাহলে তিনি যেন শান্তি পান। আসলে আমি বাড়িতে থাকলে বিয়ের আলোচনাটা করতে অসুবিধে হয়ে যায় তো, এ বিয়ে যদি হয় তাহলে আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না। মাস্টার মশাই, আপনি আমাকে উদ্ধারের একটা পথ দেখিয়ে দিন, যেমন করেই হোক বিলেতে গিয়ে ব্যারিস্টার হয়ে আমাকে আসতেই হবে, তবেই আমার মুক্তি।
অধরবাবু কি আদৌ তোমাকে যেতে দেবেন?
আমি চলে গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার উপর তার যেরকম মায়া, তার কাছ থেকে বিলেতের খরচ আদায় করা খুব একটা সহজ হবে না, একটু চালাকি করতে হবে।
চালাকি? কিরকম চালাকি?
আমি হ্যান্ড নোটে টাকা ধার করব, পাওনাদার আমার নামে নালিশ করলে বাবা তখন দায়ে পড়ে শোধ করে দেবেন, আর সেই টাকায় আমি পালিয়ে বিলেত যাব। সেখানে একবার চলে গেলে তিনি আর খরচ না দিয়ে থাকতে পারবেন না।
কিন্তু তোমাকে টাকা ধার দেবে কে?
আপনি? আপনি পারবেন না?
আমি? মানে আমি?
কেন, আপনার দারোয়ান তো তোড়াই করে অনেক টাকা ঘরে নিয়ে এলো।
সে দারোয়ানও যেমন আমার টাকাও তেমনই। দেখো মেনু, এই টাকা শুধুমাত্র একটা রাতের জন্য আমার কাছে থাকে, আবার সকাল হলেই যেখানে যেখানে টাকা পৌঁছানোর কথা সেখানে চলে যায়।
আচ্ছা, আপনাদের সাহেব আমাকে টাকা ধার দিতে পারবেন না? না হয় আমি বেশি সুদ দেব।
তোমার বাবা যদি সিকিউরিটি দেন তাহলে আমার অনুরোধে হয়তো দিয়েও দিতে পারেন।
বাবা যদি সিকিউরিটি দেবেন তো টাকা দেবেন না কেন?
তর্কটা এখানেই মিটে গেল। হরলাল মনে মনে ভাবল, আমার যদি কোনো উপায় থাকত তাহলে বাড়িঘর জমিজমা সব বেচে আমি বেনুকে টাকা দিতাম। কিন্তু অসুবিধে একটাই, বাড়িঘর জমিজমা হরলালের কাছে কিছুই যে নেই। শুক্রবার রাত হরলালের বাড়ির সামনে এসে দাঁড়াল জুড়ি গাড়ি, বেনু গোপালের জুড়ি গাড়ি। বেনু গাড়ি থেকে নামল, হরলাল তখন নিজের শোবার ঘরের মেঝের ওপর বসে টাকার হিসেব মেলাচ্ছে। বেনু সেই ঘরে প্রবেশ করল। আজ তার পোশাক অন্য রকম, শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে পার্সি কোট আর প্যান্ট, সঙ্গে মাথায় ক্যাপ। দুহাতের আঙুলে মণিমুক্তর আংটি ঝকমক করছে, গলা থেকে লম্বা মোটা সোনার চেনে আটকানো ঘড়ি বুক পকেটে রাখা, কোটের আস্তিনের ভেতর থেকে জামার হাতায় হীরের বোতাম দেখা যাচ্ছে। হরলাল টাকা গোনা বন্ধ করে অবাক হয়ে বলল,
কি ব্যাপার, এত রাতে এই পোশাকে এখানে?
পরশু বাবার বিয়ে, তিনি আমার কাছে এ খবর গোপন করে গেছে, কিন্তু আমি ঠিকই জানতে পেরেছি। বাবাকে বললাম আমি কিছুদিনের জন্য আমাদের ব্যারাকপুরের বাগানে যাব, শুনে তিনি খুবই খুশি হলেন, তাই বাগানে চলে যাচ্ছি, আর ফিরতে ইচ্ছে করছে না। বিশ্বাস করুন, আমার যদি সাহস থাকত তাহলে গঙ্গার জলে ডুবে মরতাম।
বলতে বলতে বেনু কেঁদে ফেলল, হরলালের বুকে যেন ছুরি বিঁধছে। মনে মনে সে ভাবে, পৃথিবীতে গরিব হয়ে না জন্মালেও দুঃখ আর অপমানের যেন অন্ত নেই। কিন্তু একটা খটকা তার মনে জন্মাল, এরকম একটা দুঃখের সময় বেনু এত সাজগোজ করে কেন এসেছে? বেনুকে জিজ্ঞেস করাতে সে বলল,
এই আংটিগুলো আমার মায়ের।
শুনে হরলাল বহু কষ্টে চোখের জল সামলে বলল,
বেনু তুমি খেয়ে এসেছ?
হ্যাঁ, আপনার খাওয়া হয়নি?
টাকাগুলো গুনে আয়রন চেস্টে না তুলে এই ঘর থেকে বেরোতে পারবো না।
আপনি খেয়ে আসুন না, আপনার সঙ্গে অনেক কথা আছে, আমি ঘরে রইলাম, কোনো চিন্তা নেই।
আচ্ছা বেশ, আমি চট করে খেয়ে আসছি তাহলে।
হরলাল তাড়াতাড়ি খাওয়া সেরে মাকে নিয়ে ঘরে ঢুকল। তারপর চারদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজন বসে বেনুর ছোটবেলার গল্প করতে লাগল। মাস্টার মশাইয়ের সঙ্গে তার ছোটবেলার কত স্মৃতি, সেসব বলতে বলতে অনেক রাত হল। হঠাৎ একসময় বেনু হাতের ঘড়ি খুলে বলল,
আর নয়, আর দেরি করলে এবার গাড়ি ফেল করব। মাস্টার মশাই, এই ঘড়ি আংটিগুলো বাগানে নিয়ে যাওয়া নিরাপদ নয়, আপনার কাছে রেখে যাচ্ছি, ফিরে এসে নিয়ে যাব। আপনার দারোয়ানকে বলে দিন আমার গাড়ি থেকে চামড়ার হ্যান্ডব্যাগটা এনে দিক, সেটার মধ্যে এগুলো রেখে দিই।
অফিসের দারোয়ান গাড়ি থেকে ব্যাগ নিয়ে এলো। বেনু তার চেন, ঘড়ি, আংটি, বোতাম সব খুলে ব্যাগের মধ্যে রাখল। সতর্ক হরলাল সেই ব্যাগ তক্ষণি আয়রন সেফের মধ্যে রেখে দিল। তারপর হরলালের মাকে প্রণাম করল বেনু, সব শেষে হরলালকে প্রণাম করল। এরকম ভাবে সে কোনো দিন প্রণাম করেনি। হরলাল কোনো কথা না বলে তার পিঠে হাত দিয়ে তার সঙ্গে নিচে নেমে এল। গাড়ির লণ্ঠনের আলো জ্বলল, ঘোড়া দুটো অস্থির হয়ে উঠল। কলকাতার গ্যাসের আলোয় মাখা রাতের মধ্যে বেনুকে নিয়ে
গাড়ি অদৃশ্য হয়ে গেল। হরলাল ফিরে এলো নিজের ঘরে, অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে টাকার থলি ভরতে লাগল আয়রন সেফে। গোনার দরকার নেই, গোনা তার আগেই হয়ে গেছে। লোহার সিন্দুকের চাবি মাথার বালিশের নিচে রেখে ঘুমানোর চেষ্টা করছে হরলাল, কিন্তু ঘুম আর আসছে না, বরং আসছে স্বপ্ন। সেই স্বপ্নে বেনুর মা ননিবালা দেবী হরলালকে চিৎকার করে তিরস্কার করছেন। হরলাল যদিও সেসব কথা স্পষ্ট শুনতে পেল না, সে প্রাণপণে বেনুকে ডাকতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এমন সময় একটা প্রচণ্ড শব্দে কি একটা ভেঙে পর্দা ছিঁড়ে পড়ে গেল। চমকে উঠে হরলাল দেখে স্তূপের মতো অন্ধকার, একটা দমকা হাওয়া উঠে সশব্দে জানলায় ঠেলা দিয়ে আলো নিভিয়ে দিয়েছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, তাড়াতাড়ি উঠে দেশলাই দিয়ে আলো জ্বালালো। ঘড়িতে 4টে বাজে, আর ঘুমানোর সময় নেই, এবার টাকা নিয়ে মফস্বলের পথে রওনা দিতে হবে। হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আয়রন সেফ খুলল হরলাল। টাকা আর নোটের থলেগুলো এবার বের করে নিতে হবে, কিন্তু একই সেফ খুলতেই বুকটা ধড়াস করে উঠল। 2-3টে নোটের থলি ফাঁকা, মনে হলো স্বপ্ন দেখছে না তো। থলেগুলো নিয়ে সিন্দুকের গায়ে জোরে আছাড় মারতে লাগল সে, কিন্তু তাতেও শূন্য থলি শূন্যই আছে। তবু একবার শেষ চেষ্টা করল সে, সমস্ত শক্তি দিয়ে থলেগুলো ঝাঁকাতে লাগল, আর তখনই ভেতর থেকে 2টো চিঠি বেরিয়ে এলো, বেনুর হাতের লেখা। একটা চিঠি তার বাবা অধরলালের নামে, আর একটা হরলালের নামে। তাড়াতাড়ি চিঠি খুলে পড়তে লাগল সে।
মাস্টার মশাই,
এই চিঠি যতক্ষণে আপনি পাবেন আমি ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে গিয়েছি। 3,000 টাকার 10-টাকাওয়ালা নোট নিয়ে আমি বিলেত চললাম। আজ ভোরেই জাহাজ ছাড়বার কথা। আপনি যে সময় খেতে গিয়েছিলেন সেই সময় টাকাগুলো আমি নিয়েছি, বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করে দেবেন। তাছাড়া ব্যাগ খুলে দেখবেন মায়ের গয়না আছে, তার দাম বোধ হয় 3,000-এর বেশিই হবে। মা যদি বেঁচে থাকতেন তাহলে বাবা আমাকে বিলেতে যাওয়ার টাকা না দিলেও এই গয়না দিয়ে নিশ্চয়ই মা আমার খরচ জোগাড় করে দিতেন। বাবা যদি টাকা দিতে দেরি করেন তাহলে আপনি অনায়াসে এই গয়না বেচে বা বন্ধক দিয়ে টাকা নিয়ে নিতে পারেন। এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। ভালো থাকবেন মাস্টার মশাই।
হরলাল ঘরে তালা দিয়ে তাড়াতাড়ি একখানা গাড়ি নিয়ে গঙ্গার ঘাটে ছুটল। কোন জাহাজে বেনু যাচ্ছে সে জানে না, তবু মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটে এসে খবর পেল যে 2খানা জাহাজ ভোরে রওনা হয়েছে, আর 2টোই ইংল্যান্ড যাবে। বেনুকে আর পাওয়া যাবে না হরলাল জানে। মেটিয়া বুরুজ থেকে যখন সে বাড়ি ফিরল, সকালে রোদে কলকাতা জেগে উঠেছে, যদিও হরলালের চোখে সেসব কিছুই পড়ছে না। তার সমস্ত চিন্তা শক্তি, সমস্ত বুদ্ধি হারিয়ে গেছে ভোরের আলোয়। বাড়িতে ঢুকেই দেখে মা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে।
মা, তুমি ব্যস্ত হয়েও না, চিন্তা করো না, আমাকে শুধু একটু একলা থাকতে দাও।
ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল হরলাল। মা কিছু জানেন না, তবে আন্দাজ করেছেন কিছু একটা সাংঘাতিক ঘটে গেছে। তিনি ছেলের বন্ধ ঘরের দরজার সামনে মাথা রেখে শুধু ডাকতে লাগলেন,
হরলাল বাবা, হরলাল,
কি হয়েছে বল না বাবা।
মা আমি একটু পরেই বেরোবো, তুমি এখন যাও।
অফিসের দারোয়ান এসে দরজায় ঘা দিয়ে বলল,
বাবু বাবু এখন না বেরোলি আর গাড়ি পাওয়া যাবে না।
আজ সাতটার গাড়িতে যাওয়া যাবে না।
তাহলে কখন যাবেন?
সে আমি তোমাকে পরে বলবো, তুমি এখন যাও।
দারোয়ান মাথা নেড়ে হাত উল্টে নিচে চলে গেল। হরলাল মনে মনে ভাবে, এ কথা আমি কাকে বলবো? এই যে চুরি, কিন্তু তা বলে বেনুকে জেলে দেব? হঠাৎ তার মনে পড়ল সেই ব্যাগের কথা, বেনুর রেখে যাওয়া ব্যাগ। ব্যাগ খুলে দেখে তার মধ্যে শুধু আংটি, ঘড়ি, বোতাম, হার নয়, ব্রেসলেট, চিক, মুক্তোর মালা, আরো অনেক দামি গয়না রয়েছে, যার মূল্য 3,000-এর চেয়ে অনেক অনেক বেশি। হরলাল ভাবে, এ ব্যাগ যতক্ষণ বাড়িতে থাকে বিপদ। তাই আর দেরি না করে বেনুগোপালের অধরলালকে লেখা চিঠি আর ব্যাগ নিয়ে হরলাল বেরিয়ে গেল। অধরলালের বাড়িতে ঢোকার আগেই হরলালের কানে এলো বিয়ে বাড়িতে বাজনা বাজছে। কি যেন একটা করুণ রাগ। তবে দরজা দিয়ে ঢুকেই তার মনে হল, উৎসবের বাড়িতে কেমন যেন একটা অশান্তির লক্ষণ। দারোয়ান থেকে চাকর বাকর সবার মুখে ভয় আর চিন্তা। হরলাল খবর পেল কাল রাতে বাড়িতে অনেক টাকার গয়না চুরি হয়েছে। দোতলার বারান্দায় গিয়ে হরলাল দেখে অধরবাবু আগুন হয়ে বসে আছেন, রতিকান্ত তামাক খাচ্ছে। হরলাল বলল,
আপনার সঙ্গে আমার একটু কথা আছে গোপনে।
অধরবাবু রেগে উঠলেন,
তোমার সঙ্গে গোপনে কথা বলার সময় আমার নেই, যা বলার এখানেই বলো।
কাল রাতে বেনু আমার বাড়িতে এই ব্যাগ রেখে গেছে।
কি আছে ব্যাগে, খোলো।
হরলাল ব্যাগ খুলে অধরবাবুর হাতে দিল।
বাহ 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 বাহ, মাস্টার ছাত্র মিলে বেশ কারবার খুলেছ তো। এ চোরাই মাল বিক্রি করলে ধরা পড়বে, তাই এখন নিয়ে আসা হয়েছে। কি ভাবছো তুমি, এজন্য তুমি বকশিশ পাবে?
হরলাল এবার বেনুগোপালের লেখা চিঠি অধরবাবুর হাতে দিল। পড়ে তিনি আরো আগুন হয়ে উঠলেন।
আমি পুলিশে খবর দেব, আমি পুলিশে খবর দেব, আমার ছেলে এখনো সাবালক হয়নি। তুমি এই তুমি তাকে চুরি করে বিলেত পাঠিয়েছো, হয়তো 500 টাকা ধার দিয়ে 3,000 টাকা লিখে রেখেছো। এই ধার আমি কিছুতেই শোধ করব না।
আমি ধার দিইনি।
তবে এত টাকা সে পেল কোত্থেকে? তোমার বাক্স ভেঙে চুরি করেছে?
হরলাল সেই প্রশ্নের কোনো উত্তর দিল না। রতিকান্ত টিপ্পনি কাটল,
ওকে একবার জিজ্ঞেস করুন না, 3,000 কেন, 500 টাকা উনি কখনো চোখে দেখেছেন?
হরলাল এ কথারও কোনো উত্তর দিল না। গয়না চুরির মীমাংসা হয়েছে, তবু বেনুর বিলেত পালানো নিয়ে বাড়িতে একটা হুলুস্থুল পড়ে গেছে। হরলাল মাথা নিচু করে অধরবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো, যেন সমস্ত অপরাধ একমাত্র তার। গলিতে ঢুকেই দেখে বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে কি বেনু ফিরে এসেছে? এ নিশ্চয়ই বেনু হবে। গাড়ির দিকে এগোতেই দেখে অফিসের একজন সাহেব বসে আছে। হরলালকে দেখে গাড়ি থেকে নেমে তার হাত ধরে বাড়িতে ঢুকল। তারপর সাহেব জিজ্ঞেস করল,
আজ মফস্বলে গেলে না কেন?
অফিসের দারোয়ান নিশ্চয়ই সন্দেহ করে বড় সাহেবকে কিছু জানিয়েছে, বড় সাহেব তাই লোক পাঠিয়েছেন। হরলাল উত্তর দিল,
3,000 টাকা নোট পাওয়া যাচ্ছে না।
পাওয়া যাচ্ছে না? কোথায় গেল?
হরলাল চুপ।
বাকি টাকা কোথায় আছে দেখব, চলো।
হরলাল তাকে ওপরের ঘরে নিয়ে গেল। সাহেব তন্ন তন্ন করে চারদিক খুঁজে দেখল, কোথাও টাকা নেই। শেষে বলল,
এই ঘরে রাতে কে ছিল?
আমি ছিলাম, দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
বটে, আচ্ছা, বড় সাহেবের গায়ে চলো তো দেখি।
হরলালকে সাহিবের সঙ্গে চলে যেতে দেখে হরলালের মা ব্যস্ত হয়ে পড়লেন। কি হচ্ছে সকাল থেকে তিনি কিছুই বুঝতে পারছেন না। হরলাল মাকে বলল,
তুমি ব্যস্ত কেন হচ্ছ মা? আমি বড় সাহেবের সঙ্গে দেখা করেই আসছি।
হরলালের মা উদ্বিগ্ন হয়ে উঠলেন।
কিন্তু তুই যে সকাল থেকে কিছুই খাসনি বাবা।
হরলাল সে কথার কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে গেল। অফিসের বড় সাহেব সব শুনে বলেন,
সত্যি করে বলতো ব্যাপারটা কি?
আমি টাকা নিইনি।
সে কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তুমি নিশ্চয়ই জানো কে নিয়েছে।
হরলাল কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করে বসে থাকে।
যে টাকাটা নিয়েছে সে কি তোমায় বলে নিয়েছে?
আমার প্রাণ থাকতে জ্ঞান তো এই টাকা কেউ নেয়নি।
দেখো হরলাল, আমি তোমাকে বিশ্বাস করি, তাই এত বড় একটা কাজের দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, এখন তুমি আমায় বড় লজ্জায় ফেলে দিয়েছ। আমি তোমাকে আজ সারা দিন দিলাম, যেখান থেকে পারো যেমন করে পারো টাকা নিয়ে এসো, আমি তোমায় কথা দিচ্ছি টাকা যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে এই প্রসঙ্গ আর কোনো দিন উঠবে না।
বড় সাহেব উঠে গেলেন। ঘড়ির কাঁটা জানান দিল বেলা ১১টা বাজে। হরলাল মাথা নিচু করে বেরিয়ে এলো। উপায় কি, কিভাবে জোগাড় হবে টাকা? রোদ্দুরের তেজ যেন সেই প্রশ্নই করে বেড়াচ্ছে। হরলাল রাস্তায় রাস্তায় ঘুরছে। যে কলকাতা হাজার হাজার লোকের আশ্রয়, সেই কলকাতাই যেন এক মুহূর্তে হরলালের কাছে প্রকাণ্ড এক ভাস্কল। চারদিকের সমস্ত মানুষ যেন হরলালকে আটক করে দাঁড়িয়ে আছে। রাস্তায় কত লোক, অফিসের বাবুরা বাইরে এসে ঠোঙায় করে জল খাচ্ছে, ময়দানের ধারে অলস পথিক মাথার নিচে হাত রেখে পায়ের ওপর পা তুলে গাছের তলায় পড়ে আছে। চাকরা গাড়ি ভর্তি করে মেয়েরা কালীঘাটে চলেছে। সময় এগিয়ে চলেছে। দেখতে দেখতে অফিস বন্ধ হবার সময় এলো। চারদিকে সবাই ব্যস্ত বাড়ি ফেরবার জন্য। শুধু হরলালের কোনো তাড়া নেই। তার বিশ্রাম নেই, আশ্রয় নেই, শান্তি নেই। রাত কত হয়েছে খেয়াল নেই হরলালের। কপালের শিরা দপদপ করছে, মাথা যেন ফেটে যাচ্ছে। এই সমস্ত কষ্ট আর বেদনার মধ্যে শুধু একটাই নাম মনে আসছে, মা, মা। সে ভাবল, রাত যখন আরো গভীর হবে, হরলালকে অপমান করার জন্য যখন আর কেউই জেগে থাকবে না, তখন সে মায়ের কাছে যাবে, তার কোলের কাছে গিয়ে শুয়ে পড়বে। শরীরের ভার আর বহন করা যাচ্ছে না, এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি ডাকল। গাড়োয়ান জিজ্ঞেস করল,
তাহা কর্তা কোথায় যাবেন?
কোথাও না, এই ময়দানের রাস্তায় একটু হাওয়া খাব।
আচ্ছা, উঠে পড়ুন।
হরলাল গাড়িতে উঠে পড়ল। খোলা জানলার কাছে মাথা রেখে চোখ বুজল। মনে হচ্ছে সমস্ত কষ্ট যেন মিলিয়ে যাচ্ছে একটু একটু করে, যেন এক অনন্ত মুক্তি ভরিয়ে তুলেছে সমস্ত আকাশ, সমস্ত বাতাস। এখন আর দুঃখের অন্ধকার নেই, আলো নেই, রয়েছে শুধু এক প্রগাঢ় পরিপূর্ণতা। গির্জার ঘড়িতে ১টা বাজল।
বাবু, ঘোড়া তো আর চলতে পারছে না, আর কোথায় নামবেন সেটা বলেন। বাবু, বাবু, ও বাবু,
কোনো উত্তর নেই। গাড়ি থেকে নেমে গাড়োয়ান হরলালকে ধাক্কা দেয়।
বাবু বাবু,
তাও কোনো উত্তর নেই। এবার গাড়োয়ান ভয় পেয়ে যায়, নাকের কাছে হাত রেখে দেখে হরলালের শরীর আড়ষ্ট, কোনো নিঃশ্বাস পড়ছে না। তিন বছর পর বিলেত ফেরত বেণুগোপাল বন্ধু মহলের আড্ডা সেরে এই গাড়িতেই ওঠে, আর যতক্ষণ সে গাড়িতে ছিল অনুভব করে কেউ একজন বসে আছে তার পাশে, তাকিয়ে আছে তার দিকে, যে চাওনি তার খুব খুব চেনা।
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসব আমি মীর, গপ্প মিলে ঠেকে। গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।